হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহযোগিতা। সঞ্চালন করছেন আনিস আহমেদ।
ধন্যবাদ সাবরিনা। শ্রোতা বন্ধুরা, যেমনটি শুনলেন, আজকের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহযোগিতা। আমরা সকলেই জানি, মাত্র গত পরশু সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বাংলাদেশে এক সংক্ষিপ্ত সফরে গিয়েছিলেন। 2012 সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের পরে এটি ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশে প্রথম সফর। সময়ের পরিমাপে না মেপেও বলা যায় যে এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেরি তাঁর সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এইচএম মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ সহযোগিতার কথা বলেছেন, সন্ত্রাসের ব্যাপারে বাংলাদেশের জিরো টলারেন্স নীতিরও প্রশংসা করেছেন। বিশেষত জুলাই মাসে বাংলাদেশে বড় ধরনের দুটি জঙ্গি হামলার পর এই সফরকে পর্যবেক্ষকরা খানিকটা ভিন্ন দৃষ্টিতে দেখছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় টেড কেনেডির অবদানকে তিনি স্মরণ করেছেন এবং বঙ্গবন্ধুর জাদুঘর পরিদর্শন করে বাংলাদেশের জাতির জনকের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেছেন। অনেকেই মনে করছেন বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক আরও উন্নত করার ক্ষেত্রে এই সফর এক নতুন মাত্রা যোগ করেছে। তবে আমাদের আজকের কল ইন শোতে আমরা শ্রোতাদের প্রশ্ন এবং আমাদের প্যানেলিস্টদের উত্তরের মধ্য দিয়ে মূলত আলোকপাত করব সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা বিষয়ে। এ সম্পর্কে প্রশ্ন করতে চাইলে অনুষ্ঠান চলার সময় এই নম্বরে ফোন করুন 2026193062। আমাদের বিশেষজ্ঞ অতিথি প্যানেলে টেলিসম্মিলনী লাইনে যোগ দিয়েছেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, ঢাকা থেকে চিন্তক গোষ্ঠী বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের নিরাপত্তা বিশ্লেষক এয়ার কমান্ডার ইশফাক ইলাহী চৌধুরী, এবং ড্যালাস থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রহমান। আপনাদের সবাইকে আন্তরিক স্বাগতম। অধ্যাপক রিয়াজ, এয়ার কমান্ডার চৌধুরী এবং অধ্যাপক রহমান, আপনাদের স্বাগত জানাচ্ছি। এবার সরাসরি প্রশ্ন নেওয়ার পালা। শ্রোতাদের প্রতি অনুরোধ উত্তর সংক্ষিপ্ত রাখার এবং প্যানেল সদস্যদের প্রতিও বিনীত অনুরোধ উত্তরের পুনরাবৃত্তি না ঘটানোর। আমাদের কল আসা শুরু হয়েছে। প্রথম কলার হচ্ছেন ঢাকা থেকে শামীম আরা। হ্যালো।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি শামীম আরা বলছি। আমি একজন অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশের অ্যাডভোকেট। আমি ঢাকা থেকে বলছি। আমার কোশ্চেনটা হচ্ছে, জন কেরি বাংলাদেশ সফর করে গেছেন, বর্তমানে বিশ্বের সব দেশই জঙ্গিবাদের একটা ইস্যু চলছে, গুরুত্বপূর্ণ সমস্যা। তো এই ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারে বা কি ধরনের ডেভেলপমেন্ট বাংলাদেশের করার জন্য জঙ্গিবাদ ইস্যুতে সাহায্য করতে পারে যুক্তরাষ্ট্র? ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে। আমরা এই সঙ্গে আরো একটি প্রশ্ন নিয়ে নিচ্ছি ঢাকা থেকে সুদীপ্ত। হ্যালো।
হ্যালো জি, আসসালামু আলাইকুম। আমি ঢাকা থেকে বলছি, সুদীপ্ত। আমার একটা প্রশ্ন ছিল কেরি সাহেবের ভিজিটের ব্যাপারে, সেটা হচ্ছে যে উনার সফর আমাদের দু দেশের মাঝে, যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মাঝে, সন্ত্রাস দমনের ক্ষেত্রে কেমন আভাস আমরা দেখতে পাই বা কি আশা করতে পারি?
আরো একজন শ্রোতা অপেক্ষা করছেন টেলিফোন লাইনে, ঢাকা থেকে তাসনিম আফিফা। হ্যালো।
হ্যালো, আমি তাসনিম আফিফা, ঢাকা বাংলাদেশ থেকে বলছি। ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকায় সংক্ষিপ্ত সফরে এসেছেন এবং তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশকে বিভিন্নভাবে সহায়তা করার আশ্বাস দিয়েছেন। যেহেতু যুক্তরাষ্ট্র একটি উন্নত প্রযুক্তির দেশ, আমরাও আশা করি যুক্তরাষ্ট্র তাদের উন্নত প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থার মাধ্যমে আমাদের দেশে জঙ্গিবাদ দমনে আমাদের সহায়তা করবেন। কিন্তু আমরা এও জানি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিভিন্ন অভ্যন্তরীণ ইস্যুতে কথা বলেছে, বাংলাদেশে জিএসটি সুবিধার মতো একটি বড় সুবিধা বন্ধ করে দিয়েছে। তারা যে এই জঙ্গিবাদ দমনে সহায়তার আশ্বাস দিয়েছে বাংলাদেশকে, সেটা আসলে কতটুকু বাস্তবায়িত হবে বলে আপনারা মনে করেন? ধন্যবাদ।
ধন্যবাদ। মূলত তিনজনেরই প্রশ্ন ছিল বাস্তবায়ন সম্পর্কে, কি ধরনের, কিভাবে বাস্তবায়িত হবে, আমরা কি আশা করতে পারি। আমি প্রথমেই যাচ্ছি অধ্যাপক আলী রিয়াজের কাছে।
ধন্যবাদ আনিস। প্রশ্নগুলোর মর্মবস্তু হচ্ছে যে সহযোগিতার ক্ষেত্রগুলো কি হবে। প্রথম বিষয় যেটা, সেটা হচ্ছে যে সহযোগিতার ক্ষেত্রগুলো হচ্ছে তথ্য বিনিময়। কারণ যেই জঙ্গিবাদ বাংলাদেশে এখন উপস্থিত, যেটা পররাষ্ট্রমন্ত্রী কেরিও বলেছেন যে তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র প্রশাসন মনে করে যে যারা আছে বাংলাদেশের, যে সমস্ত জঙ্গি গোষ্ঠী কাজ করছে, তাদের সঙ্গে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী যোগাযোগ রয়েছে। ফলে কেবলমাত্র দেশের অভ্যন্তরে কোনো রকম তদন্তের মধ্য দিয়ে তাদেরকে চিহ্নিত করা যাবে, তাদেরকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে তা মনে করার কোনো কারণ নাই, যেহেতু তাদের একটা আন্তর্জাতিক যোগাযোগ আছে এবং যেটা বিভিন্নভাবে আসলে বিভিন্ন ঘটনায় আমরা দেখতে পেয়েছি, এবং সে সমস্ত কারণে তথ্যর বিনিময় হচ্ছে একটা। আরেকটা হচ্ছে কৌশলগত দিক, অর্থাৎ কীভাবে এগুলি মোকাবেলা করা হবে এবং কীভাবে মোকাবেলা করার করলে এগুলি আসলে নিয়ন্ত্রণের মধ্যে রাখা যাবে, জঙ্গিবাদ একেবারে নির্মূল করা যাবে এরকম মনে করার কোনো কারণ আমি অন্তত পক্ষে দেখি না। কোনো না কোনোভাবে কোনো দেশে জঙ্গি গোষ্ঠী তৈরি হলে বা তাদের আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হলে যেটা হয় সেটা হচ্ছে কোনো না কোনোভাবে সেটা বহাল থাকে, কিন্তু বিষয়টা হচ্ছে যে কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজির একটা বড় দিক হচ্ছে সেগুলিকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা, তাদের মধ্যে সার্ভিয়ালেন্সের ব্যবস্থা করা, তাদের যে অস্ত্র এবং অর্থের যে পদগুলো সেগুলো বন্ধ করা, এবং অর্থ এবং অস্ত্র দুই আসলে বাইরে থেকে আসে, ফলে এটা একটা বড় জিনিস হচ্ছে যে আন্তর্জাতিক সহযোগিতার মধ্য দিয়ে এগুলি ট্রেস করা এবং এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। ফলে আমার কাছে যেটা মনে হয়েছে যে সাহায্য সহযোগিতা বা ধরুন দুপক্ষের সহযোগিতার প্রশ্ন, যতটা না সাহায্য আমি পারস্পরিক সহযোগিতা বলতে চাই, এবং সেগুলো আসলে জোরদার করার মধ্য দিয়ে, তথ্যের বিনিময়ের মধ্য দিয়ে এবং কৌশলের মানে মতামতের মধ্য দিয়ে বিভিন্ন রকম পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, এবং সেগুলোই আসলে যুক্তরাষ্ট্র বলতে চাচ্ছে। আর প্রযুক্তিগত দিকও আছে যে যুক্তরাষ্ট্রের যে সমস্ত প্রযুক্তি ব্যবহার করে সেগুলো তারা ব্যবহার করতে দিতে চায় সম্ভবত, এবং সেক্ষেত্রে এক ধরনের নিশ্চয়তা তাদের চায় যে এগুলো যথাযথ ব্যবহৃত হবে আর কি। ফলে এইগুলি আমার কাছে মনে হচ্ছে সুনির্দিষ্ট ক্ষেত্র, যে সমস্ত ক্ষেত্রে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ জঙ্গিবাদ মোকাবেলায় সহযোগিতা করতে পারে।
জি, এয়ার কমোডর চৌধুরী।
জি, প্রফেসর আলী জিয়া যে কথাগুলো বলেছেন আমি তার সাথে সম্পূর্ণ একমত। তার সাথে আমি এইটা যোগ করতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র তথা ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আসলে আমাদের প্রায় এক যুগেরও বেশি সময় ধরে সহযোগিতা হয়ে আসছে। প্রথমত কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজিটা বানানোর জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং দাঁড় করিয়েছিলাম, কিন্তু সেটা তার যে অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনটা সেটা অতটুকু সম্পূর্ণ হয়নি, এবং বিশেষ করে বিভিন্ন সংস্থার মধ্যে যে সমন্বয় দরকার সেগুলো কিভাবে করা যেতে পারে, আমরা যেটাকে বলি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিয়ার, এগুলো করা হয়নি। দেখুন, সেটা আমরা দেখেছি যে পয়লা জুলাইতে যখন বড় ধরনের আক্রমণ হলো তখন এই বিভিন্ন বাহিনীর মধ্যে কোন যথেষ্ট সমন্বয়ের অভাব ছিল, কে কোথায় কার দায়িত্ব কি সেটা নির্দিষ্ট করা ছিল না। আমার মনে হয় পয়লা জুলাই পরে এখন যখন এই আবার সহযোগিতার মাত্রাটা আরো বাড়বে, আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন সহযোগিতায় আমরা একটা অতি শীঘ্র একটা দীর্ঘমেয়াদী কাউন্টার টেরোরিজম স্ট্র্যাটেজি করে তুলতে পারবো, এবং সেই সঙ্গে ট্রেনিং এর ব্যবস্থা যেটা অতীতে হয়েছে আমাদের বিভিন্ন বাহিনীতে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক ক্ষেত্রে ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশ এসে আমাদের ট্রেনিং দিয়েছে, কিন্তু এইসব ক্ষেত্রে এখন আরো বেশি ট্রেনিং এবং প্রশিক্ষণের দরকার হবে, এবং যেটা প্রফেসর আলী রিয়াজ বললেন আধুনিক সার্ভেলেন্স ইকুইপমেন্ট হতে পারে এবং দরকার হলে ক্ষুদ্রাস্ত্রেও আমাদের সহযোগিতা হতে পারে, কারণ এখন যাদেরকে সাথে আমরা মোকাবেলা করছি এরা প্রথম যে ধাপের যে জেএমবি এবং হুজি আমরা দেখেছিলাম তার থেকে অনেক বেশি শিক্ষিত এবং অনেক বেশি প্রশিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত আধুনিক বিশেষ করে আইটির ক্ষেত্রে। সুতরাং আমাদেরকে আমাদের এই মান উন্নয়নের ক্ষেত্রে আমার মনে হয় মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে অনেক সহযোগিতা করতে পারবে, এবং সেটাই আমরা বোধহয় আগামী দিনগুলোতে দেখতে পারবো।
জি, ধন্যবাদ। তাসনিম আফিফার যে প্রশ্নটি ছিল সেখানে একটু সন্দেহবাদও ব্যক্ত করা হয়েছে যে জিএসপির মতো বড় একটা সুবিধা যুক্তরাষ্ট্র বন্ধ করে দিয়েছে কিংবা অন্যান্য অভ্যন্তরীণ নীতি নিয়ে কথা বলেছে, তারপরেও জঙ্গিবাদ দমনের আশ্বাস কতটুকু বাস্তবায়িত হবে? অধ্যাপক তারেক শামসুর রহমান।
ধন্যবাদ আনিস। আসলে এটা এই প্রশ্নটা কিন্তু অনেকের মধ্যেই আছে, এবং আলোচনার মধ্যে ইশফাক সাহেব এবং রিয়াজ যে কথাগুলো বললেন সেগুলোই মূলত এসে যাচ্ছে। মূল প্রশ্নগুলো যেহেতু একটা প্রতিশ্রুতি আমরা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে জঙ্গি দমনে গোয়েন্দা সংস্থা মধ্যে তথ্য বিনিময় এবং প্রযুক্তিগত সহযোগিতা, আমি মনে করি কয়েকটি বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে জঙ্গি দমনের প্রশ্নে। এটি একটি হচ্ছে যে জঙ্গিদের কার্যক্রম পরিচালনার জন্য বাইরে থেকে অর্থ আসছে এবং সেই অর্থের সূত্রটা আমাদের গোয়েন্দা সংস্থা অনেক সময় ধরতে পারছে না, তাদের একটা ব্যর্থতা আছে। এক্ষেত্রে আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে এই যে অর্থের প্রবাহ যে বাংলাদেশে আসছে এটা বন্ধ করার একটা উদ্যোগ আমরা নিতে পারি। দ্বিতীয়ত হচ্ছে গোয়েন্দা সংস্থার তথ্য বিনিময়টা অত্যন্ত জরুরি, কারণ আপনি জানেন যে বর্তমান যুগে এই যে বৈশ্বিক সন্ত্রাসবাদের যে চরিত্র, যে ধরন, তাতে করে একটা গোয়েন্দা সংস্থার তথ্যটা বিনিময় করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তারা অত্যন্ত সফিস্টিকেটেড প্রযুক্তি তারা ব্যবহার করে, ফলে এই গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময় প্লাস প্রযুক্তিগত তথ্য বিনিময় আমাদের জন্য অত্যন্ত জরুরি, যাতে করে আমাদের যারা গোয়েন্দা সংস্থা বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে কাজ করেন তারা অন্তত এই বিষয়ে আরো তারা তাদের দক্ষতা আরো বৃদ্ধি করতে পারেন। একই সাথে আমি আরেকটা বিষয়ের উপর গুরুত্ব দিচ্ছি, সেটি হচ্ছে আমাদের, আপনি জানেন যে আমাদের একটা কাউন্টার টেরোরিজম ইউনিট আছে পুলিশের এবং এই কাউন্টার টেরোরিজম ইউনিট ইতিমধ্যে বেশ কিছু সাফল্য পেয়েছে তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে, কিন্তু তারপরেও কিছু কিছু ত্রুটি, যেটা ইশফাক সাহেবও বললেন, এক ধরনের শৈথিল্য আমরা দেখেছি গোয়েন্দা সংস্থার মধ্যে তথ্য বিনিময় এবং কে কোন কাজ করবে সেটার মধ্যে এক ধরনের কনফিউশন আছে। আমি মনে করি যে কাউন্টার টেরোরিজম ইউনিটকে শুধুমাত্র, আই রিপিট দ্য ওয়ার্ড, শুধুমাত্র এই যে জঙ্গি দমন কার্যক্রমের সাথে সম্পর্কিত থাকা অত্যন্ত জরুরি এবং তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। এক্ষেত্রে আমরা অবশ্যই অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রশিক্ষিত ট্রেনার আছে তাদের সহযোগিতা আমরা নিতে পারি, কারণ একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে জঙ্গিবাদ মূলত বাংলাদেশের একক সমস্যা নয়, এটা একটি বৈশ্বিক সমস্যা, এর ধরন পাল্টেছে দিনে দিনে, আগামীতে এর ধরন আরো পাল্টাবে, ফলে আমাদের গোয়েন্দাদের এবং আমাদের প্রশিক্ষিত কর্মীদেরকে আরো দক্ষ করা প্রয়োজন আছে এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা আমরা নিতেই পারি।
নিশ্চয়ই, আমরা পরবর্তী প্রশ্নকর্তার কাছে যাচ্ছি, চট্টগ্রাম থেকে সালাউদ্দিন, হ্যালো।
যে আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে সালাউদ্দিন বলছিলাম, বিশ্বের বিভিন্ন দেশে জঙ্গিও সন্ত্রাসবাদ দমনে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে যুক্তরাষ্ট্র। সন্ত্রাস ও জঙ্গিবাদ বিশ্বব্যাপী একক সমস্যা হলেও এখন এই ইস্যু বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ভিন্ন মাত্রায়। আমার প্রশ্ন হলো, বিভিন্ন দেশের ন্যায় বাংলাদেশে এই সমস্যা সমাধানে কিংবা এর উত্তরণে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কি বাংলাদেশের পার্সপেক্টিভে হবে?
ধন্যবাদ। আমাদের আরো একজন প্রশ্নকর্তা আছেন টেলিফোন লাইনে, ঢাকা থেকে শরীফ মুজিব, হ্যালো।
আমি শরীফ মুজিব বলছিলাম ঢাকা থেকে। আজকের সম্মানিত প্যানেলের কাছে আমার প্রশ্ন, যে সারা বিশ্বে যখন সন্ত্রাসী বা জঙ্গি হামলা অনেক পুরাতন ইস্যু হলেও বাংলাদেশে এটা অনেকটা নতুন ইস্যু, আর আপনি জানেন যে গত 27 আগস্ট গুলশান এবং শোলাকিয়া হামলার মূল মাস্টারমাইন্ড যাকে বলা হতো তাহমিদ চৌধুরী, তাকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যা করতে সক্ষম হয়েছে, যার ফলে বিস্তারটা সম্ভব হচ্ছে না। মার্কিন মন্ত্রী যখন বাংলাদেশে আসার আগে এই ঘটনাটা ঘটলো, এই ধরনের ঘটনাটা কি একজন শীর্ষ জঙ্গিকে হত্যার ঘটনাটা বাংলাদেশের সাথে এই সম্পর্ক উন্নয়নে কতটুকু পজিটিভ ভূমিকা পালন করবে বলে আজকের মনে করেন, আমাকে দয়া করে একটু জানাবেন।
ধন্যবাদ। আমরা প্রথমে সালাউদ্দিন যে প্রশ্নটা করেছিলেন যে বাংলাদেশের বিশেষ পার্সপেক্টিভে, বিশেষ পরিপ্রেক্ষিতে, প্রেক্ষাপটে আমরা এই সন্ত্রাস দমনের দিকটাকে কিভাবে দেখতে পারি, অধ্যাপক আলিরিয়াস?
বাংলাদেশের পার্সপেক্টিভ বলতে ঠিক এখানে কি বোঝানো হচ্ছে আমার কাছে স্পষ্ট নয়, তবে যে কোনো ধরনের সহযোগিতা যখন হয় দুপক্ষের মধ্যে তখন আসলে দুটো দিক থাকে। একটা দিক হচ্ছে যে ওই দেশ যারা এটা গ্রহণ করবে, হ্যাঁ, যাদের ক্ষেত্রে এটা গ্রহণ করার প্রশ্নটা উঠছে, তারা নিশ্চয়ই বলতে পারেন যে এই এই জিনিসগুলো আমাদের দরকার, এই ক্ষেত্রে আমরা আসলে একত্রে কাজ করতে পারি। আবার সবটাই যে এক পক্ষ থেকে বলা সম্ভব হবে, সেটা বাংলাদেশ বলুন যুক্তরাষ্ট্র বলুন, সেটা সম্ভব নয়। সে কারণেই আমি এটাকে সহযোগিতা বলছি। আমরা আসলে যুক্তরাষ্ট্র কিছু দিচ্ছে বাংলাদেশ গ্রহণ করছে এইভাবে না দেখাই ভালো, বিপরীতক্রমে বাংলাদেশ কিছু দিচ্ছে যুক্তরাষ্ট্র গ্রহণ করছে তাও নয়। এই ক্ষেত্রে সমস্যাটার একটা বৈশ্বিক দিক আছে, ফলে এর যখনই যুক্তরাষ্ট্রের দিক থেকে দেখা হবে তখন এর বৈশ্বিক পটভূমিটা দেখবে, তার তার যে গ্লোবাল ডিমেনশন যেটাকে আমরা বলি সেটা দেখবে যুক্তরাষ্ট্র, যে আসলে তার আঞ্চলিক কি প্রভাব আছে, কোথার থেকে আসছে, কিভাবে মোকাবিলা, তার একটা দৃষ্টিভঙ্গি থাকবে, তার একটা গ্লোবালি কাউন্টার টেরিজম একটা স্ট্র্যাটেজি থাকবে, সেভাবেই সে দেখার চেষ্টা করবে। অন্যদিকে বাংলাদেশের ভেতরে যে বাংলাদেশের কতগুলো স্পেসিফিক, সেটা বাংলাদেশের যারা এই এই কাউন্টার টেরিজমের সঙ্গে যুক্ত, সেটা আইন শৃঙ্খলাকারী বাহিনী এবং যারা গবেষণা করছেন, যারা এই বিষয়ে কাজ করছেন, তারা বলতে পারবেন। ফলে এই দুই আলাপ আলোচনার মধ্য দিয়েই নির্দিষ্ট হবে যে আসলে কোন কোন ক্ষেত্রে সহযোগিতা তৈরি করা যায়। কতগুলি ক্ষেত্রে আমরা বুঝতে পারি যেগুলো আমরা আলাপ আলোচনা করেছি এবং যেমন ইশফাক এলাহি চৌধুরী বলেছেন বা তারেক শামসুর রহমান বলেছেন, আমিও বলার চেষ্টা করেছি, সেটা হচ্ছে তথ্য বিনিময়, ক্যাপাসিটি বিল্ডিং যেটাকে আমরা বলি, সেই ক্যাপাসিটি বিল্ডিং এর একটা দিক আছে। আবার আছে যেগুলো, সেগুলো হচ্ছে যে ধরুন যে দেশের বাইরে যে পরিস্থিতি সেগুলির কি প্রভাব পড়ছে, এবং যুক্তরাষ্ট্র অন্যান্য নীতিরও কিছু প্রভাব কিন্তু পড়ছে এই এই জঙ্গিবাদের বিকাশের ক্ষেত্রে, যেমন জঙ্গিবাদ মোকাবিলার ক্ষেত্রে পড়ছে। তো এই এই এইভাবেই আসলে দেয়া নেয়ার বিষয়টা পারস্পরিক, আলাপ আলোচনার মধ্যে দিয়ে সুনির্দিষ্ট ক্ষেত্র চিহ্নিত করা, সেই জন্যই আলাপ আলোচনাটার দরকার। কিন্তু তার জন্য প্রথমেই যেটা দরকার, এটা অ্যাকসেপ্ট করে নেওয়া যে আসলে এটার কেবলমাত্র কথার কথা নয় যে এটা একটা বৈশ্বিক সমস্যা, এর মধ্যে যোগাযোগ আছে, যেটা জন কেরি বলার চেষ্টা করে বলেছেন সুস্পষ্ট ভাবে, এবং আমাদের সেটা সেখান থেকে শুরু করতে হবে যে বাংলাদেশি জঙ্গিদের একটা আন্তর্জাতিক যোগাযোগ আছে, ফলে সহযোগিতাটার ক্ষেত্রটা কেবলমাত্র বাংলাদেশের সীমান্তের মধ্যে রাখলে চলবে না, বিবেচনা করতে হবে যে বাইরে থেকে কিভাবে আসছে, কিভাবে সেগুলি মোকাবেলা করা যায়।
অধ্যাপক তারেক শামসুর রহমান এর সঙ্গে কিছু যোগ করবেন?
আসলে মূলত আলিরিয়াস যেটা বললেন এটাই হলো মূল কথা। আসলে সহযোগিতাটা আমরা চাই বটে, এবং পার্টিকুলার স্পেসিফিক ফিল্ড এগুলো থাকা উচিত। যেমন আমি যেটা আগেই বলেছি যে প্রশিক্ষণ দরকার, সেখানে আমরা সহযোগিতা নিতে পারি, গোয়েন্দা সংস্থার তথ্য বিনিময় সেটা আমরা নিতে পারি, এবং প্রযুক্তিগত সহযোগিতা আমাদের প্রয়োজন, সেটা আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নিতে পারি। তবে একটা কথা এখানে বলা প্রাসঙ্গিক যে মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ পূর্ব এশিয়ায় যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে এবং সেই বিষয়টা যে মার্কিন যুক্তরাষ্ট্রের কনসার্ন, সেটা কিন্তু কেরি নয়াদিল্লিতেও তার বাইলেটারাল টকে তিনি বলেছেন। ফলে এই বিষয়টার দক্ষিণ এশিয়া, বাংলাদেশ, ভারত, আফগানিস্তান এই অঞ্চলগুলোতে যে জঙ্গিবাদের উত্থান ঘটেছে এবং সেটা যে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বিশেষ দৃষ্টিতে দেখছে, এটা আমাদের বিবেচনা নিতে হবে। ফলে আমরা আমাদের যেটা প্রয়োজন, জঙ্গিবাদের একটা বাস্তবতাকে স্বীকার করে নিয়েই আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমাদের সহযোগিতাগুলোকে নিয়ে আমরা এই জঙ্গি দমনে কার্যক্রমকে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।
জি, শরীফ মুজিবের একটা প্রশ্ন ছিল, এই প্রশ্নের সম্পর্কে আমি এয়ার কমোডর ইশফাক এলাহি চৌধুরীর কাছে যাব, যে কেরির বাংলাদেশ সফরের আগেই একজন শীর্ষ জঙ্গি হত্যার ঘটনা কতটুকু ইতিবাচক ভূমিকা পালন করেছে এবং বাংলাদেশের জঙ্গি রোধের ক্ষেত্রে সাফল্যের কোন দিকটা ইঙ্গিত করেছে এবং এটা কেরির এই সফরে কিরকম প্রভাব ফেলেছে?
এটা পজিটিভ প্রভাব এই হয়েছে যে আপনি যে জিরো টলারেন্স এবং আমরা যে আমাদের যে কোনো জঙ্গি অপারেশনে যে আমরা আন্তরিক সেটা প্রমাণ হয়েছে, কিন্তু একই সঙ্গে এটাও দেখিয়ে দিয়েছে যে আমাদের এই যে জঙ্গি আইডিওলজি বলেন, জঙ্গি আমদানি বাংলাদেশে তার একটা বিরাট অংশ আসছে কিন্তু পশ্চিমা বিশ্ব থেকে, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং যুক্তরাজ্যের যেসব প্রবাসী বাংলাদেশে আছেন তাদের একটা বিরাট অংশ ইতিমধ্যে একটা অংশ ইতিমধ্যে এই এই ধরনের জঙ্গি দ্বারা প্রভাবিত এবং তারা বাংলাদেশে এসে আমাদেরকে নতুন ধরনের ইসলামীকরণ করার একটা প্রচেষ্টায় তারা আসছে, এবং তামিম চৌধুরী তাদেরই একজন, এরকম ভাবে আরো অতীতে এসেছে এবং আরো হয়তো আছে। এবং এই টেরর ফাইন্যান্সিং ও যেটা বলা হলো সেটার একটা বিরাট অংশ আসতেছে আপনার মধ্যপ্রাচ্য থেকে, এবং মধ্যপ্রাচ্যের যারা অলস ডলার নিয়ে শেখ সাহেবরা বসে আছেন সেখানে জন কেরি কতদূর বা মার্কিন প্রশাসন কতদূর ইনফ্লুয়েন্স করতে পারবে সে সম্বন্ধে আমার যথেষ্ট সন্দেহের অবকাশ আছে। এবং বাংলাদেশেও একটা জনগোষ্ঠী এবং রাজনৈতিক সচেতন এক ধরনের একটা গোষ্ঠী আছে যারা মনে করছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেখান থেকে এই আজকের জঙ্গিবাদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি সমরনীতি এটা বহুলাংশে দায়ী, এবং এখন এখন বাংলাদেশে এসে তারা যে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে সেটা দীর্ঘমেয়াদী বাংলাদেশের জন্য কতটুকু উপকারী হবে, এটা এটা আমাদের প্ল্যানিং এর মধ্যে আমাদেরকে এই ফ্যাক্টর গুলোকে নিতে হবে। তবে তাই যাই হোক না কেন, এখন আমাদের এগিয়ে যেতে হবে এবং আমি মনে করি যে সহযোগিতার যথেষ্ট আছে, এভিনিউজ আছে। এবার আরেকটা জিনিস যেটা যে প্রথমে প্রশ্ন হয়েছিল জিএসপি, এইটা আমরা কেবলমাত্র হার্ড অপশন নিয়েই কথা বলছি, কিন্তু যেটা জন কেরিও বলেছেন এবং আমরা সবাই মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বিরাট রোল থাকতে পারে বাংলাদেশের। এখন আমরা যে উন্নয়নের ধারা আছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে, বাংলাদেশ যেমন চীন এবং ভারত, জাপান, কোরিয়া তারা বাংলাদেশে ভীষণভাবে ইনভেস্ট করছে, সেই তুলনায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পার্টিসিপেশন খুব কম। তো এখানে আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে মার্কিন যুক্তরাষ্ট্র আরো এগিয়ে আসতে পারে এবং এই যে আমাদের এক্সপোর্ট যদিও রাইজ করছে কিন্তু আমাদের মার্কেট অনেক বেশি আছে, যদি একটু মার্কেট ফেসিলিটেশন করা যায় এগুলো কিন্তু মানে আলটিমেটলি সিকিউরিটির ক্ষেত্রে, ন্যাশনাল সিকিউরিটির ক্ষেত্রে একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়। কারণ এটা এটা তো একটা মানে সবকিছু মিলেই দেশের আরেকটি জিনিস আমি বলতে চাই যে এডুকেশন একটা সেক্টর যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র খুব পজিটিভ রোল নিতে পারে। আমাদের ছেলেপেলে যদিও আছে, হাজার পাঁচেক ছেলে আছে, স্টুডেন্ট আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, কিন্তু এখানে অনেক বেশি স্কলারশিপ, অনেক বেশি যদি তারা একটা দক্ষ জনশক্তি যদি তারা গড়ে তুলতে পারে বাংলাদেশ, সেখানে ইন এ লং টার্ম আমাদের
জঙ্গিবাদ দমন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সহযোগিতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন ঢাকা থেকে হামিদা। হ্যালো,
হ্যালো, আসসালামু আলাইকুম, আমি হামিদা বলছি ঢাকা থেকে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সহযোগিতা প্রশ্নে আমার একটি প্রশ্ন হলো, খুব অল্প সময়ের জন্যই জন কেরি বাংলাদেশে এসেছিলেন, যুক্তরাষ্ট্র সরকারের বারাক ওবামার যে মেয়াদকাল, মেয়াদকালে ঠিক শেষ সময়ে হঠাৎ করে উনি যে এরকম সংক্ষিপ্ত একটি সফরে ঘুরে গেলেন, এটার আসলে তাৎপর্যটা কি? তাছাড়া এই সফরের ফলে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কি কোনো পরিবর্তন লক্ষণীয়? প্যানেলের কাছে এটাই আমার প্রশ্ন।
আমাদের আরো একজন শ্রোতা আছেন সরাসরি টেলিফোন লাইনে, আকবর হায়দার কিরণ। হ্যালো,
হ্যালো ফ্রম নিউ ইয়র্ক।
বলুন
ভাই, আজকে এত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা হ্যালো ওয়াশিংটন করছেন, তো আমার এই যে জন কেরি ঢাকায় ঘুরে এলেন ঝটিকা সফর, তা আমার কাছে মনে হচ্ছিল যে ওনার সফরটা কেমন যেন ডিফারেন্ট মনে হচ্ছিল, কারণ বিমানবন্দর থেকে সরাসরি বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে সেখানে শ্রদ্ধা অর্পণ, মানে ফুল দেয়া, মানে শ্রদ্ধা জ্ঞাপন করা, তারপরে মানে সবকিছু মিলিয়ে মানে বরাবর যেভাবে হয় সেরকম মনে হচ্ছিল না। তা আমার মানে জানতে ইচ্ছে করছে বা আমার মনে প্রশ্ন আসছে যে যুক্তরাষ্ট্র কি বাংলাদেশের ব্যাপারে মানে তাদের নীতিভঙ্গি বা দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আনছে কিনা, এটা আমার বিজ্ঞ প্যানেলের কাছে জিজ্ঞাসা।
হ্যাঁ, ধন্যবাদ। এর আগের প্রশ্নকর্তার প্রশ্ন প্রায় একই রকম ছিল যে বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কি কোনো রকম পরিবর্তন এসছে, বিশেষ করে বঙ্গবন্ধুর জাদুঘর পরিদর্শন এবং সেখানে বইয়ে তিনি শেখ হাসিনারও একটা প্রশংসা করে লিখেছেন ইত্যাদি। তো আমি প্রথমেই এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরীর কাছে যাচ্ছি।
এই ব্যাপারে সবাই আলোচনা করছে এখানে যে আমাদের গত নির্বাচনের পরে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পজিশনটা ছিল সেটা হয়তো অনেকটা নমনীয় হয়ে আসছে, ইন দ্য সেন্স দ্যাট তারা ইনফ্লুয়েন্স করতে চেষ্টা করবে সরকারকে, কিন্তু ঠিক একটা বিপরীত অবস্থান থেকে তারা সরে এসেছে এবং এই সরকারের সঙ্গে তারা যথেষ্ট সম্পর্ক বজায় রাখতে চায় এবং সুসম্পর্ক বজায় রাখতে চায়। একই সঙ্গে তারা যখন বঙ্গবন্ধু মিউজিয়ামে যেভাবে গেছেন, আবার খালেদার সাথে উনি দেখা করেছেন এবং বাংলাদেশে একটা সত্যিকার অর্থে গণতান্ত্রিক পরিবেশ যেন বজায় থাকে এবং গণতন্ত্রের অগ্রযাত্রা যেন বাংলাদেশে থাকে সেটা মার্কিন যুক্তরাষ্ট্র চাইবে, এবং এটার সঙ্গে এই যে সন্ত্রাসবাদ যদি আমরা প্রাথমিক পদক্ষেপ ধরি, এখানে গণতন্ত্রের সাথে সন্ত্রাসবাদের একটা একটা বিরাট অ্যান্টিডোট হিসেবে কাজ করতে পারে এবং গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা জানি যে এই ধরনের জঙ্গি সংগঠনের যথেষ্ট বাধাগ্রস্ত হয়। তো একই সাথে আমি বলবো যে আমার মনে হয় সবাই তাকিয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে, এবং আজকে যে আজকে গতকালকে যেটা চুক্তি হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের একটা বেসিক রাইটস, সেটাও বেশ যথেষ্ট ইন্টারেস্ট এখানে জেনারেট করেছে যে এটা কি বাংলাদেশের জন্য শুভ কিনা। কারণ আমরা তো একটা ব্যালেন্স করে রেখেছি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও আমাদের বন্ধুত্ব সম্পর্ক, ভারত আমাদের অত্যন্ত কাছের বন্ধু, এবং একই সঙ্গে চীনও আমরা আমাদের একজন পরিচিত বন্ধু, এবং আমরা চাইবো না যে কোনোভাবে তাদের দ্বন্দ্বে জড়িয়ে পড়ি। এই মেনিকে আমার মনে হয় আগামী দিনগুলোতে বাংলাদেশ তার পররাষ্ট্রনীতিও শেপ করবে, যাতে আমরা এই উইন উইন সিচুয়েশনে থাকি আর কি, কোনো একটা বিশেষ অভ্যুত্ব না হই। জন কেরি এই ভিজিটে আমি বলব যে খুবই পজিটিভ হয়েছে, যদিও সময় অত্যন্ত কম ছিল, কিন্তু আমার মনে হয় সামনের দিনগুলোতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের আরো উন্নততর সম্পর্কই দেখতে পাবো সব দিকে।
হ্যাঁ, ধন্যবাদ। আমাদের পরবর্তী প্রশ্নকর্তা হচ্ছেন যশোর থেকে শ্রাবণী সুর। হ্যালো।
হ্যালো, আমি বাংলাদেশের যশোর থেকে শ্রাবণী সুর বলছি। প্যানেলের কাছে আমার প্রশ্ন হচ্ছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে চলছে নির্বাচনী প্রচারণা, যার একদিকে আছেন প্রথম নারী প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন, অন্যদিকে ট্রাম্প, এবং এই প্রচারণার মধ্যে হিলারি তার প্রচারণার মধ্যে বিশ্বব্যাপী সন্ত্রাস দমনের ব্যাপারে তেমন কোন শব্দ উচ্চারণ করেননি। তো ওখানকার গণমানুষের কিছু কিছু প্রতিফলন তার প্রচারণায় আছে। অন্য দিকে আমরা দেখছি যে ট্রাম্প তার প্রচারণায় উগ্রবাদকে প্রশ্রয় দেওয়ার একটা প্রচ্ছন্ন বক্তব্য তিনি বারবারই রাখছেন। তো তাদের এই নির্বাচনের পরে তারা যে সরকার যেই হোক না কেন সরকার গঠন করবেন, তারা বিশ্বব্যাপী যে সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে সেই ক্ষেত্রে বিশেষ করে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, অন্যদিকে যেমন বলা যায় যে আমাদের বাংলাদেশের মতো দেশগুলোতে তারা সন্ত্রাস দমনে কতটা ভূমিকা রাখবেন, এবং বাংলাদেশের সঙ্গে অতীতের সম্পর্ক ধরে রাখার ক্ষেত্রে তারা কেমন ভূমিকা পালন করবেন। প্যানেলের কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ সকলকে।
ধন্যবাদ শ্রাবণী সুর। আপনাকেও। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট যিনি হন না কেন, হিলারি ক্লিনটন কিংবা ডোনাল্ড ট্রাম্প, তাদের নীতি কি হবে সন্ত্রাস রোধের ক্ষেত্রে, বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি কি হবে? অধ্যাপক আলী রিয়াজ,
প্রশ্ন যিনি করলেন শ্রাবণী, উনি কি বললেন যে হিলারি এই বিষয়ে কিছু বলেননি, আমি কি ঠিক শুনতে পেলাম?
হ্যাঁ, উনি অনেকটাই তাই বলেছেন যে খুব,
সেটা তত্ত্বগতভাবে বলেন। কারণ হচ্ছে যে আসলে খুব মানে ব্ল্যাক এন্ড হোয়াইটে কথা বলাটা মিস্টার ট্রাম্পের একটা লক্ষণ, এবং সেদিক থেকে মনে হতে পারে যে মিস্টার ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প অনেক বলছেন, কিন্তু এটা এই যে বিশ্বব্যাপী যে সামগ্রিক পরিস্থিতি, বিশেষ করে যে ভায়োলেন্ট এক্সট্রিমিজম যেটাকে আমরা বলবো, সেটার যে উত্থান ঘটেছে, এই যে আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলোর উত্থান ঘটেছে, এগুলোর কোনো সহজ উত্তর নেই যে একটা কারণ আপনি ধরতে পারবেন না। তার মধ্যে বহুবিধ কারণ কাজ করেছে, তার মধ্যে একটা অংশ অবশ্যই যুক্তরাষ্ট্র পররাষ্ট্রনীতি কাজ করেছে, তার মধ্যপ্রাচ্য এবং মধ্যপ্রাচ্যের বাইরেও, এবং সেটা হিলারি ক্লিনটন বলেছেন যে হ্যাঁ এরকম পরিস্থিতি তৈরি হয়েছে যেগুলোর জন্য, যেগুলির পরিণতি অন্তত পক্ষে পরোক্ষভাবে পরিণতি হয়েছে এই সমস্ত সন্ত্রাসী গোষ্ঠীর তৈরি হওয়ার ক্ষেত্রে। অন্যদিকে মিস্টার ট্রাম্প যেভাবে কথা বলছেন সেগুলো আসলে এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে, কোনো সমাধান দেয় না, ওনার হাতে কোনো সমাধান আছে বলে আমি এখন পর্যন্ত দেখিনি গত 19-20 মাসের প্রচারণায়। কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে যে নীতিগত পরিবর্তন ঘটবে কিনা। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিছু বিষয়ে নীতিগত পরিবর্তন ঘটবে না, এক ধরনের কন্টিনিউইটি থাকে, সেটা আমরা লক্ষ্য করেছি, আর কিছু ক্ষেত্রে ঘটবে। যদি মিস্টার ট্রাম্প নির্বাচিত হন তাহলে যে দৃষ্টিভঙ্গি ব্যবহার করা হবে, অন্তত পক্ষে এখন পর্যন্ত তিনি যেসব কথাবার্তা বলেছেন তাকে যদি বাস্তবায়ন করেন, তাতে আমার ধারণা পরিস্থিতি আরো খারাপ হবে, এটা আমার ধারণা। অন্যদিকে এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে যে নুয়ান্সড আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার বিশ্বের বিশ্ব রাজনীতি সম্পর্কে, সেটা তুলনামূলকভাবে হিলারি ক্লিনটনে বেশি আছে। ফলে আমি আশা করছি যে পরিস্থিতির মধ্যে অর্থাৎ নীতির ক্ষেত্রে যদিও এক ধরনের কন্টিনিউইটি থাকবে, কিন্তু সেটার মিস্টার ট্রাম্প যদি ঘটনাচক্রে নির্বাচিত হন তাহলে পরিস্থিতির অন্তত পক্ষে তার রেটোরিক খুব খুব উত্তেজনাকর এবং সেগুলি অন্যতম ক্ষেত্রে তার প্রভাব ফেলতে পারে। যেমন ধরুন, আমি একটা উদাহরণ দিই, যেমন ধরুন যে যুক্তরাষ্ট্রে মুসলিম জনগোষ্ঠী বা মুসলিমদের আসার বিষয়ে যে সমস্ত বক্তব্য মিস্টার ট্রাম্প দিয়েছেন সেগুলো কার্যত আসলে আন্তর্জাতিক সন্ত্রাসীদেরকে সাহায্যই করেছে। ফলে এই ধরনের বক্তব্য যদি যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট করেন তাহলে পরিস্থিতি আসলে আরো অনেক বেশি খারাপ হবে। ফলে মানে এখন খানিকটা পরিবর্তন ঘটবে, খানিকটা কন্টিনিউটি থাকবে, সেটাই আমার কাছে মনে হয়েছে আর কি। অনেক বেশি পরিবর্তিত হবে যদি মিস্টার ট্রাম্প নির্বাচিত হন।
অধ্যাপক তারিক শামসুর রহমান কি মনে করেন?
আসলে মানে এই মুহূর্তে এটা করে স্পষ্ট করে বলা যাচ্ছে না যে হিলারি ক্লিনটন জিতবেন না ট্রাম্প জিতবেন। তবে আলিরিয়া যেটা বললেন সেটাই সত্য কথা, যদি ট্রাম্প জিতে যান তাহলে সঙ্গত কারণেই একটা বিশ্ব একটা ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে পারে বলে আমার ধারণা। তবে সামগ্রিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে খুব একটা পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না, কারণ আমার ধারণা যে ওবামা প্রশাসনের আমলে এশিয়া প্যাসিফিক অঞ্চলের উপর তিনি যে গুরুত্ব দিয়েছিলেন এবং সেই গুরুত্বে পরবর্তী প্রশাসন সেটা কন্টিনিউ করবে, বিশেষ করে দক্ষিণ তিন সাগরে যে উত্তেজনা বেড়েছে তার একটা প্রভাব ভারত মহাসাগরে থাকবে। এবং যেটা ইশফাক এলাহী চৌধুরীও বললেন যে ভারতের সাথে অতি সাম্প্রতিককালে আপনি জানেন যে মার্কিন ডিফেন্স ভারতের প্রতিরক্ষা মন্ত্রী পানিকর ওয়াশিংটনে একটি চুক্তি স্বাক্ষর করেছেন, এর একটি ইম্প্যাক্ট কিন্তু থাকবে। এবং ফলে এই যে সন্ত্রাস বিরোধী ভূমিকার যে অবস্থান মার্কিন যুক্তরাষ্ট্রের সেটা কিন্তু এর কোনো কমতি হবে না, এটা বরং আরো বাড়বে। এবং সেক্ষেত্রে খুব ইন্টারেস্টিং বিষয়টা আমার কাছে এখন এই মুহূর্তে আমি নিজে নিজেকে প্রশ্ন করি যে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত একটি ডিফেন্স চুক্তিতে স্বাক্ষর করেছে এবং ডিফেন্স চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে এই দুটো দেশের বিমানবন্দরের ব্যবহার করার সুযোগ পাবে, বিশেষ করে ভারতের বিমানবন্দর ব্যবহার করার সুযোগ পাবে মার্কিন বিমান বাহিনী, মার্কিন নৌবাহিনী। ফলে যে প্রশ্নটা অনেকদিন থেকে আমাদের মধ্যে আসছে যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে একটা সোফা চুক্তি করতে যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে আকসা চুক্তি করতে যাচ্ছে, ফলে এখন কি এই এই চুক্তি ভারতের সাথে এই চুক্তির ফলে কি বাংলাদেশের সাথে এই চুক্তিটার সম্ভাবনা আরো বাড়লো, এটাই আমার কাছে এখন বড় প্রশ্ন। ফলে এই 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 বর্তমান প্রশাসনের আমলে এই চুক্তিটা হয়তো হবে না, কিন্তু আমি ধারণা করছি যে পরবর্তী প্রশাসন 2017 সালের জানুয়ারিতে যে প্রশাসন দায়িত্ব গ্রহণ করবেন তারা হয়তো এই সোফা এবং আকসা চুক্তিটার বিষয়টা কারো সামনে নিয়ে আসবেন, বিকজ ইতিমধ্যে তারা ভারতের সাথে এ ধরনের একটি চুক্তি স্বাক্ষর করে ফেলেছেন।
জি
আনিস, যদি আমি আমি একটু সংযুক্ত করতে চাই যদি আপনি সুযোগ দেন, সেটা হচ্ছে যে আমরা এই যে বিবেচনাগুলি করছি এই বিবেচনাগুলো আমাদের আলোচনার একটা একটা দুর্বলতার দিক চিহ্নিত করতে চাই, আমার নিজের কথাগুলোর একটা দুর্বলতার দিক আমি চিহ্নিত করতে চাই। সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের সম্পর্ক যেন ইন্ডিপেন্ডেন্ট অফ এভরিথিং এলস, মানে যেন বাইরে যা কিছু ঘটছে তার বাইরে গিয়ে এইরকম একটা সম্পর্ক তৈরি হবে, তা কিন্তু হবে না। বৈশ্বিক পরিস্থিতি না, আঞ্চলিক ক্ষেত্রে যে সমস্ত চুক্তি হচ্ছে যেটা তারক শামসুর রহমান বলেছেন এবং মানে খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আগামী প্রশাসন এশিয়া প্রশান্ত মহাসাগরীয় এলাকা বিশেষ করে এশিয়ায় তারা যেভাবে দেখছেন ভারত এবং চীনের যে প্রতিদ্বন্দ্বিতা সেইটার আলোকেই কিন্তু বাংলাদেশ নীতি তৈরি হবে অনেক অংশে। এই যে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশ আসলে ভূ রাজনৈতিক কারণে অনেক গুরুত্বপূর্ণ, এটা হয়তো 10 বছর আগে এরকম পরিস্থিতি ছিল না, 15 বছর আগে এই পরিস্থিতি ছিল না, 5-7 বছর আগেও ছিল কিনা সে বিষয়ে আমার মনে সন্দেহ আছে। মানে কারণটা হচ্ছে যে কারণটা বাংলাদেশের ভেতরে না, বাংলাদেশের বাইরে আঞ্চলিকভাবে যে শক্তিগুলোর বিন্যাস ঘটছে এবং এশিয়াতে যেই শক্তিগুলোর বিন্যাস ঘটছে তার আলোকেই কিন্তু বাংলাদেশ নীতিটা তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্রের, অন্তত পক্ষে আমার দেখে তা মনে হয়েছে। ফলে ওইগুলি বিবেচনায় না নিয়ে, ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে বিবেচনায় না নিয়ে আমরা কিন্তু বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আসলে বুঝতে পারবো বলে আমার মনে হয় না। আলোচনা করছি কিন্তু আমার মনে হচ্ছে যে এই দুর্বলতাটা আমারও আছে, আমিও যখন বলছি এটা এই জিনিসটা আনছি না আর কি, যে এটাকে ইন্ডিপেন্ডেন্ট অফ এভরিথিং এলস অটোনোমাস একটা রিলেশনশিপ সেটা মনে করার কোনো কারণ নেই।
তা তো নিশ্চয়ই। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, তার আগে শুধু জানিয়ে দিই যে শ্রোতারা শুনছেন আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকের বিষয় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতা। আমাদের পরবর্তী কলার হচ্ছেন ম্যানচেস্টার থেকে আলমগীর হক। হ্যালো।
হ্যালো, আমি আলমগীর হক বলছিলাম ম্যানচেস্টার থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি সফর পরবর্তী যে সকল খবর আমরা পাচ্ছি তাতে বিভিন্ন প্রতিশ্রুতির কথা বলা হয়েছে, কিন্তু সাহায্য ও প্রতিশ্রুতি কি করে রক্ষা করা হবে তা প্রকাশ করা হয়নি। আধুনিক রাজনীতিতে আমরা বলে থাকি যে এগুলো হিডেন এজেন্ডা, যা সংবাদপত্রে প্রকাশ সম্ভব নয় এবং জনগণকে এ সকল বিষয়ের প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। এটা কি মূলত বিষয়, নাকি আমাদের নিজেদের মধ্যেই ডিপ্লোম্যাটিক ডায়ালগ ওপেন করতে পারিনি বলে এসব জিনিসপত্রগুলো, নানা অনুষঙ্গগুলো সংবাদপত্রে এবং এর অগ্রগতিতে আমরা দেখতে পাচ্ছি না? আমার দ্বিতীয় প্রশ্ন হলো, মার্কিন যুক্তরাষ্ট্র যখন সিরিয়া, ইরাক এ সকল দেশগুলোতে যেখানে আইসিসকে দমন করতে পারেনি, যেখানে তারা হিমশিম খেয়ে যাচ্ছে, তারা আমাদের এই অঞ্চলে এসে আমাদের যে সহযোগিতার হাত বাড়াচ্ছে, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও জায়গাতে কি প্রভাব ফেলবে? এটাই আমার প্রশ্ন। আপনাদের সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ। এই দক্ষিণ এশিয়া কি প্রভাব ফেলবে এ নিয়ে একটু আগেই আমরা কথা বলছিলাম, এবং যে কথাটা অধ্যাপক আলী রিয়াজ, অধ্যাপক তারিক শামসুর রহমান বলেছেন যে বিচ্ছিন্নভাবে আমাদের দেখাটা ঠিক হবে না, সেই প্রসঙ্গেই কথা হচ্ছিল। তো আরেকটি বিষয় হচ্ছে হিডেন এজেন্ডার কথা উনি, জি জি আমরা আসছি আপনার কাছে। উনি আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে আইসিস মোকাবিলায় ইরাক এবং সিরিয়ায় যেখানে যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশে তারা কতখানি সফল হবে, হিডেন এজেন্ডা প্রসঙ্গেও তিনি একটা প্রশ্ন করেছেন। জি, এয়ার কমান্ডার ইশফাক ইলাহি চৌধুরী বলুন।
না, আমি যে কথাটা উঠেছি যে আমাদের সার্বিক মানে বৈশ্বিক এবং বিশেষ করে আঞ্চলিক যে পরিস্থিতি যে মন নিচ্ছে সেদিকে আমাদের নজর দিতেই হবে, এবং বাংলাদেশ মার্কিন সম্পর্ক সেটা নির্ভর করবে। সেটা তো আমাদের অত্যন্ত একটা কাছের সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, কিন্তু আমাদেরকে যেটা ব্যালেন্স করতে হবে যে ইন্ডিয়া এবং চায়নার যে রাইভালরিটা, সেটা আমার মনে হয় বাংলাদেশ খুব ম্যাচিওর রোল নিলে আমরা দুদিক থেকে একটা উইনিং সিচুয়েশন থাকতে পারি। কারণ যদিও একটা রাইভালরি, লং টার্ম রাইভালরি আছে, কিন্তু ভবিষ্যৎ তাদের মধ্যে সাংঘাতিক একটা ব্যবসা বাণিজ্য কিন্তু বাড়ছে। মার্কিন চীন এবং ভারতের মধ্যে যেভাবে ব্যবসা বাড়ছে, সেখানে যেমন ধরুন আপনার চীন এবং যুক্তরাষ্ট্রের সাথে তাদের যথেষ্ট ব্যবসা, কিন্তু তার সত্ত্বেও একটা রাইভালরি হয়তো আছে। তো এখানে আমাদের মনে হয় একটা খুবই ব্যালেন্স ইয়েকে অ্যাপ্রোচ করতে হবে, যাতে আমরা পাওয়া শক্তিকেই সন্তুষ্ট রাখতে পারি এবং আমাদের নিজেদের ন্যাশনাল এজেন্ডা যেটা আমাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি সেটা চালিয়ে যেতে পারি। আর আইসিসির তুলনা হলে সেটা আসলে বাংলাদেশ তো আমরা যতই বলি না কেন, মানে আমরা অনেক শক্তিশালী পজিশনে আছি অন দি সোশ্যাল ফ্রন্ট আর কি, এবং পলিটিক্যাল ফ্রন্ট অবশ্য। এখানে আপনি যদি দেখেন যে এখনো যদি ইন্ডেক্স দেখেন, টেরোরিজম গ্লোবাল ইন্ডেক্স, যেখানে ভারতের পজিশন 6, আমাদের পজিশন 25, আমাদের পজিশন মানে চীন রাশিয়া থেকেও আমাদের কিন্তু গ্লোবাল থ্রেটটা কম, কিন্তু যেহেতু বাংলাদেশে আগে এটা কিছু ছিল না, সেহেতু আমি এবং আমাদের অন্যান্য কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত দুর্বল, সেজন্য এই এই টেরোরিজমের থ্রেটটাতে আমরা যথেষ্ট উদ্বিগ্ন। কিন্তু আমাদের যে সামাজিক অবস্থান আছে, আমাদের যে হাজার বছরের যে সভ্যতা আছে, আমাদের যে গণতান্ত্রিক অনেক দুর্বলতা থাকা সত্ত্বেও যে সব ট্রেডিশন আছে, সেখানে আমরা ওই ইরাক বা সিরিয়ার মতো এত সহজে একটা সামাজিক একটা বিপর্যয় আমার মনে হয় না এখানে হবে।
জি, আমাদের আরেকজন প্রশ্নকর্তা ঢাকা থেকে, সাজেদা হক, হ্যালো।
হ্যালো, আমি সাজেদা হক বলছি, বাংলাদেশ থেকে রেডিও ভূমিতে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে, সন্ত্রাস বা জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের যে উদ্যোগ বিভিন্ন দেশের জন্য, সেটা বাংলাদেশ বা অন্যান্য যেখানে এসেছে, যে উদ্যোগ সহযোগিতা করার যে প্রয়াস বা চেষ্টা বা আগ্রহটা থাকে, বেশিরভাগ সময় এই তাদের এই আগ্রহটা নিয়ে প্রশ্ন তৈরি হয়, জনমনের আশঙ্কা দেখা দেয়, এটা কেন?
ধন্যবাদ। আমাদের আরো একজন প্রশ্নকর্তা হচ্ছেন পিরোজপুর থেকে, মনিরুজ্জামান নাসিম আলী, হ্যালো।
মনিরুজ্জামান নাসিম আলী পিরোজপুর থেকে বলছি। বাংলাদেশের সাম্প্রতিককালে সন্ত্রাস এবং জঙ্গিবাদ নিয়ে বাংলাদেশের জনগণ, সরকার, রাজনৈতিক দলগুলো সবাই উৎকণ্ঠিত এবং উদ্বিগ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের মতো একটি দেশকে সহযোগিতা করবে, এটা বিশ্বায়নের সাম্প্রতিক বা দীর্ঘদিনের যে ধারা আছে এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের মানুষ তো অনেক সময় একটা বিষয় নিয়ে খুব নানা প্রশ্নের মধ্যে পড়ে, যে সন্ত্রাসের পেছনে কখনো পাকিস্তানি আইএসআই কে দায়ী করা হয়। আবার এক্ষেত্রে অতীতেও দেখা গেছে যে পার্বত্য চট্টগ্রাম সহ কিছু কিছু বিষয়ে আমাদের বন্ধু মতিন দেশ ভারতেরও বিরুদ্ধে কখনো কখনো অভিযোগ ছিল। সার্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সহযোগিতা বা সেখানে এই উপমহাদেশে এই নিয়ে অন্যান্য দেশগুলো তাদের মধ্যে নিয়ে কি ধরনের প্রতিক্রিয়া হতে পারে?
ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন ছিল সাজেদা হকের, যে সন্ত্রাস বা জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের উদ্যোগ আগ্রহ নিয়ে প্রশ্ন তৈরি হয়, কারো কারো মনে আশঙ্কাও সৃষ্টি হয়। অধ্যাপক আলী রিয়াজ,
তার একটা অন্যতম কারণ হচ্ছে যে যুক্তরাষ্ট্রের এবং সমগ্রভাবে পশ্চিমা পররাষ্ট্রনীতি ক্ষেত্র বিশেষে এতে অবদান রেখেছে এবং অনেক ক্ষেত্রেই খুব মায়োপিকভাবে বিবেচনা করার কারণে এবং ক্ষেত্র বিশেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির যেই এক্সিকিউশন, যেমন ধরুন 2003 সালে ইরাকের যে অভিযান, এই অভিযান আসলে অনেক ক্ষেত্রে দীর্ঘমেয়াদি একটা প্রভাব ফেলেছে ওই অঞ্চলে। তার মধ্যে একটা অন্যতম বিষয় হচ্ছে ধরুন এই যে এই শেষ পর্যন্ত গড়িয়ে আমরা বিভিন্ন রকম জঙ্গি সংগঠন তৈরির একটা পরিস্থিতি দেখতে পেয়েছি, কিংবা ধরুন বুশ প্রশাসনের আমলে যেটাকে ওয়ার অন টেরর বলা হতো, তার যে সমস্ত নীতি অনুসরণ করা হয়েছে সেগুলো আসলে শেষ পর্যন্ত দীর্ঘমেয়াদী ভয়াবহ রকম ক্ষতির কারণ হয়েছে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটা বড় রকমের ভূমিকা আছে। শুধু যুক্তরাষ্ট্র নয়, অন্যদেরও আছে, আমরা যেহেতু যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলছি সেহেতু যুক্তরাষ্ট্র আছে, তো এগুলির কারণে এক ধরনের প্রশ্ন তৈরি হয়। প্রশ্ন তৈরি হওয়াটা খুব যৌক্তিক, কিন্তু পাশাপাশি এটাও মনে রাখা দরকার যে যে ধরুন মানে সহযোগিতাটা আপনি যদি আন্তর্জাতিক পরিসরে মোকাবেলা করার কথা ভাবেন বা প্রয়োজন তাগিদ অনুভব করেন, তাহলে যুক্তরাষ্ট্রকে তার সঙ্গে যুক্ত করতে হবে। কেবলমাত্র যুক্তরাষ্ট্রের শক্তির কারণেই নয়, যুক্তরাষ্ট্রের প্রভাবের কারণেই নয়, কাউকে বাদ রেখে আপনি এটা করতে পারবেন না। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রগুলো যে আছে, আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা আছে এবং ধরুন এবছর যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ইউএস কাউন্টার টেরোরিজম পার্টনারশিপ ফান্ডে জয়েন করেছে, ফলে সহযোগিতা ক্ষেত্র যে নেই তা নয়, এটা 2012 সাল থেকেই আছে। যদিও 2014 সালে নির্বাচনের পরে রাজনৈতিক ক্ষেত্রে এক ধরনের অস্বস্তি এবং ভিন্নমত তৈরি হয়েছিল এবং সেই ভিন্নমতটা এখনো আছে, সেটা যে একেবারে চলে গেছে তা নয়, কিন্তু যেহেতু যেটা আমি আগেও বলছিলাম যে আঞ্চলিক রাজনীতির প্রেক্ষাপটে এবং অন্যান্য বিবেচনায় এই দেখা যাচ্ছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের প্রয়োজন সহযোগিতার এবং যুক্তরাষ্ট্রের প্রয়োজন বাংলাদেশের সঙ্গে।
আমরা অনুষ্ঠানে একেবারে প্রান্তিক অংশে চলে এসেছি, তো মনিরুজ্জামান নাসিম আলীর একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশে সন্ত্রাসবাদ বিষয়ে কখনো পাকিস্তানের ISI কে দায়ী করা হয়, কখনো অতীতে ভারতের পার্বত্য চট্টগ্রামে ভারতের ভূমিকা ও সমালোচনার দাবি রাখে, সেক্ষেত্রে এই সহযোগিতা যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে কতখানি সফল হবে? খুব সংক্ষেপে ইশফাক এলাহি চৌধুরী।
যেগুলো ছিল যেমন ধরুন পার্বত্য চট্টগ্রামে ভারতের যে রোল ছিল সেটা তো সর্বজন স্বীকৃত, কিন্তু পার্বত্য চুক্তি শান্তি চুক্তি হওয়ার পরে এটা আর এখন রেলিভেন্ট নয়, এবং ISI যে বাংলাদেশের বিভিন্ন সময় তাদের স্বার্থ উদ্ধারের জন্য বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জঙ্গি সংগঠনকে সাহায্যের জন্য, সেটাও আমরা এই আদালতে প্রমাণিত এবং আমরা সেটা জানি, এবং বর্তমান সরকার অবশ্য আসার পরে এগুলোকে যথেষ্ট দৃঢ় হস্তে দমন করেছেন, বর্তমানে তারপরে হয়তো ISI রোল থাকতে পারে বাংলাদেশে এবং এটা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অংশ হতে পারে। তবে তার অর্থ এই নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা আমরা দিব না, যেটা প্রফেসর আলী রিয়াজ এবং পরিষ্কারভাবে বলেছেন যে যাদের ক্যাপাবিলিটিজ আছে এবং আমরা যেসব যা চাইব সেই সব ক্ষেত্রেই সহযোগিতা গুলো আসবে, এবং যেহেতু এটা বৈশ্বিক একটা সমস্যা, সুতরাং শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র নয়, আঞ্চলিকভাবে এবং বিশ্বের যে কোনো অঞ্চল থেকে আমাদের এই সহযোগিতা আসতে পারে এবং সেটা আমরা বিবেচনা করবো বলে আমাদের সরকার সে ধরনের আভাস দিয়েছেন।
আপনাকে অনেক ধন্যবাদ। এরই সঙ্গে আমরা গুটিয়ে আনছি আজকের এই কল ইন শো, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহযোগিতা প্রসঙ্গ। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক আলী রিয়াজকে, এয়ার কমোডর ইশফাক ইলাহি চৌধুরীকে এবং অধ্যাপক তারেক শামসুর রহমানকে। আমাদের কল ইন শো হ্যালো ওয়াশিংটনের আজকের সংকলন এখানেই বন্ধ করছি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।